শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর আর বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি সম্পর্কে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গা প্রত্যাবাসনে মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তির বিষয়টি চূড়ান্ত করেছে বাংলাদেশ এবং মিয়ানমার।
রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতার প্রতিবেদন।
আজ থেকে কলকাতায় শুরু হলো দুদিনব্যাপী বিশ্ববঙ্গ শিল্প বাণিজ্য সম্মেলন।
মানুষের স্বাধীনতা সম্পর্কে ফ্রিডম হাউসের কর্মকর্তার মন্তব্য।
For the 12th consecutive year, freedom was on the decline across the globe.
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশ পালিয়ে গিয়েছিল যে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিম সামরিক বাহিনীর দৃশংস অভিযানের হাত থেকে প্রাণ বাঁচাতে, সেই তাঁদেরই প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ঐক্যমত্য সম্পন্ন হয়েছে। বাংলাদেশ আজ মঙ্গলবার এই মর্মে একটা বিবৃতি জারি করেছে, বলেছে প্রত্যাবাসন শুরু হবে আসছে সপ্তাহ থেকে, লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আসছে দুবছরের ভেতর কাজটা সম্পূর্ণ করতে হবে। ঢাকার প্রকাশ করা বয়ানে বলা হচ্ছে পরিবারভিত্তিক গোষ্ঠী এবং অনাথ শিশু সন্তান, অনাকাঙ্ক্ষিত সম্পর্কের ফলদয় প্রসূত সন্তান যারা কিনা বলাৎকারের শিকার, তাদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রযোজ্য হবে। এভাবে বাংলাদেশে পাঁচটি ট্রানজিট ক্যাম্প গড়া হবে, যেখান থেকে শরণার্থীদেরকে মিয়ানমারে রাখাইন প্রদেশে স্থানান্তরিত করা হবে। মিয়ানমারে পোড়ামাটি অভিযানের তাড়া খেয়ে প্রায় 6.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এখন ওই তাঁদেরই প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিষয়টি সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু এই রিপোর্টটি পাঠিয়েছেন।
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গাদের নিজ বাসভূমি প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমার মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পর্কিত ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তির বিষয়টি চূড়ান্ত করেছে আর এ বিষয়ে একটি সম্মতিপত্র স্বাক্ষরিত হয়েছে। মিয়ানমারের নেপিডোতে দুদিনব্যাপী অনুষ্ঠিত দুই দেশের মধ্যেকার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাবাসন কার্যক্রম শুরুর পরে দুবছরের মধ্যে প্রত্যাবাসন কাজ সম্পন্ন করার বিষয়ে দুপক্ষ একমত হয়েছে। এছাড়া রোহিঙ্গা পরিবারকে ইউনিট হিসেবে ধরে যাচাই বাছাই এবং প্রত্যাবাসন কাজ করা হবে। চুক্তিতে অনাথ শিশুদেরও প্রত্যাবাসনের বিষয়টি রয়েছে। চুক্তি অনুযায়ী প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ 5টি ট্রানজিট ক্যাম্প এবং মিয়ানমার 2টি রিসেপশন ক্যাম্প নির্মাণ করবে। প্রথমে রোহিঙ্গাদের একটি আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হবে। এদিকে মিয়ানমার থেকে পুনরায় শরণার্থী আসা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার। ইউনিসিয়ার রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে রোহিঙ্গাদের স্বার্থ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে এলক্ষ্যে ওই সংস্থাটি যে কোনো আলোচনায় অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
উত্তর কোরিয়া যাতে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিহার করে সে বাবদে তার উপর চাপ প্রয়োগ করতে ভ্যানকুভারে একটা সম্মেলন হচ্ছে যার উদ্যোক্তা হল ক্যানাডা এবং যুক্তরাষ্ট্র। এ সম্মেলনে প্রায় 20টি দেশ থেকে কর্তা ব্যক্তিদের স্বাগত জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। উত্তর কোরিয়া যাতে বিধিবিধান এড়িয়ে যেতে না পারে এবং জাতিসংঘ নির্ধারিত পন্থাদি পাশ কাটিয়ে না যায়, সেই মতো বিধিনিষেধ আরোপ বিষয়ে এতে আলোকপাত করা হবে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের নীতি পরিকল্পনা বিভাগের পরিচালক ব্রায়ান হুক সম্মেলনের আগে বলেন, অংশগ্রহণকারী নেতৃবর্গ এটা দেখাতে চাইবেন যে সংকট নিষ্পত্তির স্বার্থে কূটনৈতিক পথ অনুসরণ করা যেতে পারে। আর এক কর্তা ব্যক্তি বলেন, সামরিক বিকল্প নিয়ে কোনো কথাবার্তা এতে হবে না। নিরপেক্ষ নজরদারি সংস্থা ফ্রিডম হাউস প্রকাশিত নতুন এক সমীক্ষা রিপোর্টে বলা হচ্ছে, নির্বাচনী সংহতি এবং সংবাদ স্বাধীনতার মতো গণতান্ত্রিক নীতি আদর্শ বৈশ্বিক পর্যায়ে এই নিয়ে পরপর 12 বছরের মতো কমজোর হতে দেখা গিয়েছে। বলা হচ্ছে 2017-র ক্ষেত্রে এখন অধিকতর সংখ্যক দেশে স্বাধীনতা খর্ব হতে দেখা গিয়েছে উন্নীত হওয়ার সঙ্গে তুলনামূলক মূল্যায়নে, বলেছেন ফ্রিডম হাউসের গণতন্ত্র মূল্যায়ন বিভাগের বিশিষ্ট গবেষক আর্চ ফাডিংটন। 2017-র বর্ষপঞ্জির নিরিখে 195 দেশের তথ্য উপাত্ত বিশ্লেষণে 88 দেশের ক্ষেত্রে এ স্বাধীনতা অবাধ, 58 দেশের ক্ষেত্রে আংশিক অবাধ এবং 49 দেশে তা অবাধ নয় বলে দেখা গিয়েছে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী মঙ্গলবার তাঁর মক্কেলের বেকসুর খালাসের আবেদন জানিয়ে যুক্তিতর্কের সমাপ্তি টেনেছেন। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের আরেক সংবাদদাতা জহুরুল আলম।
মঙ্গলবার ঢাকায় একটি বিশেষ আদালতে দশ দিন ব্যাপী যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ আদালতে এমন আবেদন জানিয়ে বলেন, দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছে তা তারা প্রমাণ করতে পারেনি। তিনি বলেন, ঘটনার 18 বছর পর দায়ের করা মামলাটির আসল নথিপত্র যে নেই প্রসিকিউশন তা স্বীকার করেছে। মামলাটি প্রথম দিনেই খারিজ করা উচিত ছিল বলে উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন, এটা যে এখনো চলছে এটাই অস্বাভাবিক। 2008 সালে দুদক বাদী হয়ে জিয়া অরফানেজ ট্রাস্টের 2,10,71,000 টাকা আত্মসাৎ করার অভিযোগে খালেদা জিয়া তার বড় ছেলে তারেক জিয়া এবং অপর চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। অন্যান্য অভিযুক্তদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন বুধবার অব্যাহত থাকবে। এর আগে দুদকের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শেষে খালেদা জিয়া সহ মামলার সকল আসামির সর্বোচ্চ সাজা দাবি করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে এবছরই প্রথম সুন্দরবনে ব্যাঘ্র গণনা কাজ শুরু হতে চলেছে বলে জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
শুমারির জন্য ইতিমধ্যে সজনেখালীর ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারিতে হয়ে গিয়েছে কর্মশালা। এবারও ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে গোনা হবে বাঘের সংখ্যা। বিশাল এই ম্যানগ্রোভ অরণ্যের 60% বাংলাদেশে রয়েছে, কিন্তু জঙ্গল এলাকায় দুই দেশের মধ্যে কোনো নির্দিষ্ট সীমারেখা না থাকায় বাঘের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সেই সমস্যা মেটাতে এবার একসঙ্গে বাঘ শুমারি শুরু করছে ভারত বাংলাদেশ। অক্টোবর মাস পর্যন্ত চলবে এই গণনার কাজ। পশ্চিমবঙ্গ সরকারের হিসাব অনুযায়ী ভারতে আনুমানিক 103টি বাঘ রয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাম্মী আখতার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকবার পর আজ মঙ্গলবার ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 62 বছর। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে সংবাদদাতা জহুরুল আলম।
সঙ্গীতে জাতীয় পুরস্কার পাওয়া শত শত গানের শিল্পী শাম্মী আখতার 1970 সালের দিকে বেতারে গান গেয়ে জনসম্মুখে আত্মপ্রকাশ করেন। এরপর 1980 সাল থেকে চলচ্চিত্রে কণ্ঠদান করা শুরু করেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর অন্তরালে চলে যাওয়ার আগ পর্যন্ত শাম্মী আখতার চলচ্চিত্রে প্রায় 300 গান গেয়েছেন। 2010 সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে গানের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কসোভোর বিশিষ্ট সার্ব রাজনীতিবিদ অলিভার আইভানোভিচ গুলির আঘাতে নিহত হয়েছেন আজ মঙ্গলবার উত্তরাঞ্চলীয় শহর মিত্রোভিচায় তাঁর দলীয় কার্যালয়ের বাইরে। এতে করে ওই অঞ্চলে জাতিগোষ্ঠীগত যে উত্তেজনা চলছিল সেটা এখন আরও বেড়ে গেল এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় কোসোভো আর সার্বিয়ার মধ্যে সংলাপ মঙ্গলবার আবার যে শুরু হবার কথা ছিল সেটা এখন বন্ধ হয়ে গেল আবার। পুলিশ বলছে 64 বছর বয়সী অলিভার আইভানোভিচ পার্টি কার্যালয়ে গিয়ে পৌঁছনোর মুহূর্তেই এক বন্দুকধারী একটা গাড়ির ভেতর থেকে তাকে নিশানা করে গুলি ছোঁড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কয়েকজন সংসদ বিধায়ক এবং অন্যান্য যারা কিনা গত সপ্তাহের এক বৈঠকের সময় হোয়াইট হাউসের এক বৈঠকের সময় অশ্লীল মন্তব্য নিয়ে কথা চালাচালি করছিলেন সেটা এখনও তাঁদের মধ্যে অব্যাহত রয়েছে। চলছে এখনও ওই কথা চালাচালি বাগাড়ম্বরতা নিরন্তর। প্রেসিডেন্ট বলছেন ওই ডাকা সংশ্লিষ্ট বৈঠকে অশ্লীল মন্তব্য নিয়ে সেনেটর ডিক ডাবিনের বক্তব্য সঠিক নয়। প্রেসিডেন্ট বলেন পরস্পর আস্থা না থাকলে ঐক্যমত্য হবে কিভাবে। টুইট বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ডাবিন ডাকা বন্দোবস্ত এবং সেই সঙ্গে আমাদের সামরিক বাহিনীর ক্ষতি সাধন করলেন। সেনেটর ডাবিন বলেছেন একটা শব্দের আঙ্গিক বদলালেই প্রতিক্রিয়া বদলে যাবে, সেটা কিভাবে ভাবা যায়। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমার চুক্তি সম্পন্ন করেছে, তবে প্রত্যাবাসন কাজ কবে শুরু হবে এবং যথাসময়ে তা সম্পন্ন হবে কিনা সে প্রশ্নে সৃষ্ট সংশয়ের জবাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। চুক্তিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে এর অন্যান্য দিকগুলো নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমার ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি চূড়ান্ত করেছে। চুক্তি অনুযায়ী প্রত্যাবাসন কার্যক্রম শুরুর 2 বছরের মধ্যে তা সম্পন্ন করা হবে বলে দুপক্ষ একমত হয়েছে। এছাড়া যাচাই বাছাই কার্যক্রমের লক্ষ্যে একটি ফর্মও চূড়ান্ত করেছে দুপক্ষ। যাচাই বাছাই এবং প্রত্যাবাসনের জন্য 2 কারিগরি কমিটি গঠনের কথাও বলা হয়েছে। তবে প্রত্যাবাসন কাজ কবে শুরু হবে এবং যথাসময়ে তা সম্পন্ন হবে কিনা সে প্রশ্নে সৃষ্ট সংশয়ের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের বলেন,
আমরা তো বরাবরই আশাবাদী, জিনিসটা যেহেতু জটিল এবং একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এবং সমস্যার ব্যাপ্তি অনেক বড়। গতকাল পর্যন্ত 999,000 রোহিঙ্গাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে, তো দ্যাট টেলস ইউ দ্য সাইজ অফ দ্য প্রবলেম। তো সেই জায়গায় শঙ্কা থাকতে পারে, এটাও একেবারে অমূলক নয়, কিন্তু সব কিছু মাথায় নিয়ে আমরা খুব ঠান্ডা মাথায় এগোচ্ছি যে তারা গিয়ে যেখানে থাকবেন একটা টেম্পোরারি জায়গায় থাকবেন এবং আর্লিয়েস্ট পসিবল টাইমে তাদেরকে তাদের গ্রামে রিইনস্টেট করা হবে। এবং অবভিয়াসলি প্রথম থেকেই আমরা কিন্তু বলেছি ভলেন্টারি, ডিগনিফাইড এবং সেফ রিটার্ন। মাঝে অনেক আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্র এটা নিয়ে বলার চেষ্টা করেছে, এরকম ধরে বলার কিছু নেই। আমরাই 23 নভেম্বরের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এনশিওর করেছি এটা যেন সেখানে থাকে, UNHCR-এর এনগেজমেন্টটাকে অফিসিয়াল করা হয়েছে যেটি আগে ছিল না। তো ধারাবাহিকভাবে যখনই সুযোগ থাকবে আমরা এটাকে আরও সলিড করার, আরও কি বলবো, ওয়াটার টাইট করার চেষ্টা করবো। আমরা তো প্রত্যাশা করি খুব শীঘ্রই প্রত্যাবাসন শুরু হবে। আমি সুনির্দিষ্ট নিয়ম তারিখ বলতে পারবো না, যেটা অতীত আপনাদেরকে কিন্তু বলেছি যে 1-2 দিনের ডেভিয়েশনটাকে আমাদের কাউন্ট করা উচিত নয়। 23 নভেম্বরে বলা হয়েছিল 2 মাসের মধ্যে, সেক্ষেত্রে 23 জানুয়ারি শুড বি দ্য ফার্স্ট লট দ্যাট শুড বি গোয়িং, কিন্তু সেই জায়গায় যদি 1 সপ্তাহ বা 2-3 দিন এদিক ওদিক হয় আমরা প্রত্যাশা করি যে জানুয়ারি বা আর্লি ফেব্রুয়ারির মধ্যেই হবে। 19 দিনে এসছে 4 লক্ষ, তো সেই জায়গায় সেভাবে ফেরত যাওয়ার সুযোগ নেই।
চুক্তিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে এর অন্যান্য দিকগুলো নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন।
ইতিবাচক হিসেবে দেখছি এবং আমার মনে হয় যেহেতু মিটিং গুলো হচ্ছে এবং এটার মধ্যে যে ধারাবাহিকতাটা মেনটেইন হচ্ছে সেটাকে আমাদেরকে স্বাগত জানাতে হবে, কারণ জিনিসটা যদি হয়ে থেমে যেত সেখানে সমস্যা ছিল। আর যেহেতু এটা চলমান আছে তাহলে আমাদের মধ্যে যে ধরেন যদি বিভেদও থাকে, ডিফারেন্সেস বা ডিসএগ্রিমেন্টস তো থাকে, একটা প্রক্রিয়া যখন চলমান থাকে তার মধ্যে আমরা এগুলো সর্ট আউট করি। তো ডায়ালগ আই থিঙ্ক ইজ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কিছু ইস্যুস আছে, যেরকম ধরেন এখানে বলা আছে যে 2 বছরের মধ্যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে হবে, কিন্তু এই 2 বছরের মধ্যে মানে কবে এটা স্টার্ট হবে সেটা এখানে খুব একটা স্পেসিফাইড নাই। সেটার হয়তো একটা কারণও থাকতে পারে যে সেটা ধরে নিতে পারি আমরা যে ভেরিফিকেশনের প্রসেসটার একটা ব্যাপার আছে এবং সেখানে আমাদের তাড়াহুড়ো করাটা ঠিক হবে না, সে কারণ এটা মানে যেহেতু একটা বিরাট পপুলেশন এখানে আছে তাদের ভেরিফিকেশনের ব্যাপারটা আছে এবং ভেরিফিকেশন নিয়ে তো ধরেন যে ফর্মটা দেওয়া হবে সেখানেও আমাদের অনেক ধরনের কোয়েশ্চেন আছে, আমাদের সংশয় আছে যে ওইখানে তারা তাদের হাতে দলিলপত্র আছে কিনা, কাগজপত্র আছে কিনা, তারা ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবে কিনা। এবং আমরা এও শুনেছি যে মায়ানমারে অনেক জায়গা বা গ্রামের নামগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, এ ধরনের এলিগেশনসও আমরা শুনতে পাই। সুতরাং প্রক্রিয়াটা যেন ঠিকভাবে হয় এবং এখানে আন্তর্জাতিক সংস্থাগুলো যেন জড়িত থাকে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় হলো যে একটা কথা বলা আছে, ফ্যামিলি উইল বি দ্য বেসিস অফ ইউনিট, সেটা ঠিক, হ্যাঁ একটা পরিবারের ব্যাপারটা থাকে, কিন্তু এখন পরিবারের বলতে কি বোঝাচ্ছে, হেড অফ দ্য হাউস হোল্ড এর একটা ব্যাপার এসে যায়। এবার হেড অফ দ্য হাউস হোল্ড আমরা দেখি যে সাধারণত পুরুষদেরকে ধরা হয় এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সেই পুরুষগুলো হয়তো নিখোঁজ কিংবা তাদেরকে মেরে ফেলা হয়েছে। আবার অনেকে আছে তারা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যারা পরিবারের অংশ না তারা কোথায় যাবে, এবং এমনও মানে এখন এখানে আমার মনে হয় একটু স্পেসিফাই করা দরকার ছিল যে আমরা হেড অফ দ্য হাউস হোল্ড বলতে কাকে বোঝাই, সেখানে একজন নারীও কিন্তু হেড অফ দ্য হাউস হোল্ড হতে পারে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তৃতীয় যেটা আমার মনে হয় খুব পজিটিভ, এখানে বলা আছে যারা অরফেন্স আছে, যারা এখানে এটিম হয়ে গেছে বা যে শিশুগুলো জন্ম নিয়েছে বিভিন্ন আনওয়ারেন্টেড কারণে, তাদেরকেও ফেরত নেওয়া হবে। মানে তাদের বিষয়টা যে বিবেচনা করা হয়েছে সেটাকে আমি স্বাগত জানাচ্ছি, কারণ সাধারণত আমরা দেখি এইগুলোকে আমরা খুব একটা আমলে নিই না, কিন্তু এখানে যেহেতু করা হয়েছে দ্যাট ইজ ভেরি পজিটিভ। বাট হোয়াট ইজ ক্রিটিক্যাল যে তাদেরকে কিভাবে নেওয়া হবে, তারা কাদের কাছে ফেরত যাবে, তাদের ওখানে কি ধরনের ব্যবস্থা করা হবে, তাদের কি জাতীয় পরিচয় থাকবে, তাদের কি ধর্মীয় পরিচয় থাকবে, তা বা কিংবা কি কালচারাল সাংস্কৃতিক পরিচয় থাকবে, তারা কিভাবে বড় হবে এবং কি ধরনের অ্যাকমোডেশন গুলো করা হবে, সেটা আমার মনে হয় সেখানে একটু ডিটেলস গুলো প্রয়োজন আছে। ওখানে কি ওই ধরনের অর্ফানেজেস গুলো আছে কিনা, বা ওখানে এখানে তো ধরেন বিভিন্ন এনজিওস রা আছে, আইএনজিওস রা আছে, যারা একটা বিরাট ভূমিকা পালন করে, অ্যাডপশনের একটা বড় ব্যাপার থাকে, এই সমস্ত প্রক্রিয়াগুলোকে কি আমলে নেওয়া হচ্ছে কিনা সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
ইউএনএসসিআর প্রত্যাবাসনের ক্ষেত্রে রোহিঙ্গাদের বক্তব্যকে যাতে আমলে নেওয়া হয় এবং তাদের ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়া হয় তার আহ্বান জানিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গা শরণার্থীদের যাচাই বাছাই কার্যক্রম এবং মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে 5 মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মায়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী যখন বাংলাদেশ সীমান্তে পালিয়ে যাচ্ছেন, তারই মাঝে রোহিঙ্গা কিশোর বয়সীরা আরেক সংকটের সম্মুখীন। এ সম্পর্কে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির কার্যালয়ের একটি রিপোর্টের ওপরে ভিত্তি করে প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার।
জাতিসংঘ মহাসচিবের বিশেষ দপ্তর থেকে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যাতে বলা হচ্ছে যে মায়ানমারের অভ্যন্তরে কিশোর বয়সীরা দারুণ সমস্যার শিকার হচ্ছে। 2013 সালের ফেব্রুয়ারি মাস থেকে নিয়ে 2017 সালের জুন মাস পর্যন্ত সময়কালে এই খতিয়ান তৈরি করা হয়েছে এবং এই সংকটের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। তবে অগস্ট মাস থেকে সর্বসাম্প্রতিক রোহিঙ্গা শরণার্থীদের যে ঢল নেমেছে বাংলাদেশে, সেখানকার ছেলেমেয়েদের পরিস্থিতি এই রিপোর্টের অন্তর্ভুক্ত নয়। তো আমরা এখন কক্সবাজারে যাব, সেখানে রয়েছেন সাংবাদিক সরওয়ার আজম মানিক, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম মঞ্চ। মানিক, আপনি লাইনে আছেন?
হ্যাঁ, লাইনে আছেন।
আপনি নিশ্চয় জানেন যে মায়ানমারের এই শিশুদের সম্পর্কে বলা হচ্ছে এবং যারা শরণার্থীর শিবিরে যে শিশুরা রয়েছে, রোহিঙ্গা শিশুরা, তাদের অবস্থা নিয়েও আলোচনা হচ্ছে। জাতিসংঘের অফিস অফ স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সেক্রেটারি জেনারেল, মহাসচিবের বিশেষ প্রতিনিধির কার্যালয় থেকে এই রিপোর্ট, বলা হচ্ছে মায়ানমারের অভ্যন্তরে কিশোর বয়সীদের পরিস্থিতি সম্পর্কে। সে সম্পর্কে আপনারা কোনো খবরাখবর পাচ্ছেন যে তাদেরকে যুদ্ধবিগ্রহে কাজে লাগানো হচ্ছে?
খবর বেরিয়েছে, যে খবরগুলো বেরিয়েছে সেগুলো আমরা দেখেছি। আর বিশেষ করে এখানে যারা এখন যে শিবিরে যারা আশ্রয় নিয়েছে, মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে যেসব রোহিঙ্গারা আসছে, তাদের সিংহভাগই কিন্তু শিশু, সবচেয়ে বেশি শিশু এবং নারী। আর একটা বিষয় হয়তো আপনারা জানেন যে 15 আগস্টের পরে যে রোহিঙ্গারা এখানে এসছে, তার মধ্যে ইতিমধ্যে কিন্তু প্রায় 70,000 শিশু জন্ম নিয়েছে নতুন করে। আগে যে শিশু ছিল, এবং আমাদের বাংলাদেশ সরকারের সমাজ সেবা মন্ত্রণালয় থেকে সেসব শিশুদেরকে একটি তালিকা করা হয়েছে, ওই তালিকাতে দেখা গেছে প্রায় 2 লক্ষের উপরে শিশু রয়েছে, এবং তার সাথে আরো 70,000 শিশু যোগ হয়েছে। তো সব মিলে যেসব লোক মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিতে এসছে তার মধ্যে কিন্তু বেশিরভাগ শিশু এবং নারী। এসব শিশুরা এখানে তেমন কোনো লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। তারপরে তাদের এখন আপনারা হয়তো জানেন বাংলাদেশে এখন খুবই ঠান্ডা পড়ছে, এমনিতে শীতকাল, তার উপরে ঠান্ডার প্রকোপটা বেশি, আর ঠান্ডার প্রকোপ বেশি হওয়ার কারণে শীতজনিত রোগ কিন্তু দেখা দিয়েছে। ইতিমধ্যে আরেকটি রোগ দেখা দিয়েছে যেটি বাংলাদেশে প্রায় 30 বছর ধরে ছিল না, সেটা হচ্ছে ডিফথেরিয়া। সেই রোগে অনেকে আক্রান্ত হয়েছে এবং 32 জন শিশু মারা গেছে।
এটা কি সর্বশেষ মানে আপনি কি
1000 মত আক্রান্ত হয়েছে, তার মধ্যেও কিন্তু বেশিরভাগ শিশু?
মানিক, আপনি এই যে তথ্যগুলো বললেন, যে সংখ্যাগুলো আপনি বললেন, পুরোপুরি ঠিক নাকি কিছু কম বেশি হতে পারে?
এটা আমাদেরকে স্বাস্থ্য বিভাগ বলছে, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা বলছেন 32,000 মত এই ডিফথেরিয়া রোগে আক্রান্ত তারা এটা স্বীকার করেছেন। এবং স্বাস্থ্য মন্ত্রকের এখানে যিনি আছেন স্বাস্থ্য বিভাগের জেলা সিভিল সার্জন, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন ইতিমধ্যে 32টি শিশু মারা গেছে এবং 32,000 আক্রান্ত হয়েছে। সব মিলে অন্যান্য শীতের যে প্রকোপ আছে, ওই শীতের প্রকোপের কারণে আরো বেশ কিছু সর্দি কাশি সহ
বাসস্থান তৈরি করে দিয়ে তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে। মানিক, আমি আপনার কাছ থেকে প্রশ্ন যেটা করছি, আমি শুরুতে যেটা বলেছিলাম যে জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে যে মায়ানমারে কিশোর বয়সীদের সংঘর্ষের মধ্যে জড়ানো হচ্ছে, যেটা আমরা আগে জানি যে অনেক যুদ্ধক্ষেত্রে আফ্রিকা থেকে দেখেছি, মধ্যপ্রাচ্যে দেখেছি, যেটা বলা হয় চাইল্ড সোলজার্স, বা কনফ্লিক্টে যখন আসে কোনো সংঘর্ষ বিবাদ যদি কোনো অঞ্চলে শুরু হয় সেখানে কিশোর বয়সীদের তার মধ্যে টেনে আনা হয়, সেই সংঘর্ষে হয়তো হত্যাকাণ্ড সংঘটিত করার মধ্যে মায়ানমারের তারা নিচ্ছে না, কিন্তু কিশোর বয়সীদের যে কোনো সহিংসতার মধ্যে তাদেরকে জড়িয়ে ফেলা হচ্ছে। তো সে মায়ানমার থেকে আপনি কোনো পরিসংখ্যান পেয়েছেন বা এই রিপোর্টের যে প্রকাশ করা হয়েছে যেটা আপনি আগে উল্লেখ করলেন তার কিছু বিবরণ আপনারা পেয়েছেন?
বাংলাদেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যমে যে সংবাদগুলো বেরিয়েছে সেই সংবাদগুলো পড়েছি এবং শুনেছি, আর এর বাইরে আমাদের কাছে আসলে বিশেষ করে বাংলাদেশ সরকার এবং আমরা যারা গণমাধ্যম কর্মী এখানে যারা কক্সবাজারে স্থানীয়ভাবে কাজ করছি, আমাদের মধ্যে আসলে এরকম কোনো স্পেসিফিক মানে কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই।
আরেকটি কথা সরওয়ারাজ মানিক, যে আপনারা তো ওখানে অনেকদিন থেকে রয়েছেন এবং আপনি বিভিন্ন শরণার্থীর শিবির ঘুরে আসছেন, যারা এখনো আসছে তাদের সংখ্যাটা কিরকম?
দেখুন, এটা কিন্তু 25 সেপ্টেম্বরের পরে যখন এই মিয়ানমারের রোহিঙ্গারা যখন এদেশে আসা শুরু করে, তখন থেকে প্রথম দিকে যে আশা ছিল, সংখ্যাটা ছিল আসার, সেটা কিন্তু আস্তে আস্তে সে স্রোতটা কমে আসছে। তবে আশাটা একদম একদিনের জন্য বন্ধ হয়নি, কত দূরে কত 500 আসছে, হয়তো 300 আসছে, কিন্তু আশাটা অব্যাহত আছে। সেই সংখ্যাটা এবং প্রথম থেকে প্রথম একটু বেশি ছিল, এরপরে মাঝখানে কমে গেছিল, আবার বেড়ে গেছিল, মাঝখানে যখন আবার মিয়ানমারে নির্যাতন শুরু হয়।
তার মানে আপনি বলছেন যে তারা এখনো আসছে এবং তারা যে আসছে সেখান থেকে তারা মিয়ানমারের রোহিঙ্গা শিশুদের উপর কি ধরনের অত্যাচার চলছে বা শিশুদেরকে কোন কাজে লাগানো হচ্ছে সেই সম্পর্কে কিছু জেনেছেন তাদের কাছ থেকে?
হ্যাঁ, এখন যারা আসছে তারাও বলছেন এখনো সে বিভিন্ন স্থানে নির্যাতন হচ্ছে, আর নির্যাতন হচ্ছে বলে তারা এখনো দেশ থেকে বাধ্য হচ্ছেন। এবং সম্প্রতি যারা এসছে সেরকম কয়েকজনের সাথে সীমান্ত এলাকায় আমার কথা হয়েছে, তারা বলছেন যে তাদের যে নির্যাতনের আগের যে ধরনগুলো ছিল সে ধরনগুলো পাল্টে এখন তারা ভিন্নভাবে নির্যাতন করছে এবং নির্যাতনটা অব্যাহত রেখেছে, যার কারণে তারা এখনো আসছেন বাংলাদেশে।
সরওয়ার আজম মানিক, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাদেরকে এবং ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরও ধন্যবাদ।
বিশ্বব্যাপী মানুষের স্বাধীনতা কমে যাচ্ছে। এটি 12তম বছর যাতে দেখা যাচ্ছে সমগ্র বিশ্বের মানুষের স্বাধীনতার সূচক নিম্নগামী। ফ্রিডম হাউসের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এলিজাবেথ চার্নেফের রিপোর্ট থেকে বিস্তারিত শোনাচ্ছেন সেলিম হোসেন।
বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক স্থিতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষের স্বাধীনতার সূচকের অগ্রগতি হলেও এই তিনটি দেশের কারণে বড়ে গড় মাত্রায় তা হিসাবের মধ্যে আসছে না। যেমন ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকায় আগের তুলনায় মানুষের স্বাধীনতা বেড়েছে। তবে ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুসারে বিশ্বের বেশিরভাগ স্থানে স্বাধীনতা কমেছে মানুষের। প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ আর্চ পুডিংটন যেমনটি বলছিলেন,
shows that for the 12th consecutive year freedom was on the decline across the globe, and by that we mean that there are more countries in this case, in the case of 2017, many more countries that showed declines in freedom.
তিনি বলছিলেন, এ নিয়ে 12তম বছরে বিশ্বের মানুষের স্বাধীনতা কমে যাওয়ার হিসাব বলছি আমরা। 2017 সালে আগের চেয়ে আরো বেশি সংখ্যক দেশের মানুষ মুক্তভাবে কথা বলা বা কাজ করবার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন। ওইসব দেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র মানুষের স্বাধীনতা খর্ব হওয়া দেশের তালিকায় এখন এসে গেছে। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক তদন্তে নানা ঘটনা ঘটার প্রেক্ষিতে ফ্রিডম হাউসের গবেষণায় যুক্তরাষ্ট্র যে গণতন্ত্রের উদাহরণ ছিল সেই অবস্থা থেকে এখন নেমে এসেছে। ইউরোপীয় নির্বাচনে রাশিয়ার নেতিবাচক প্রচারণা মানুষের বৈশ্বিক স্বাধীনতার পরিপন্থী ধরা হয়েছে। চীনের নেতা শি জিনপিংয়ের শাসনামলে দেশটিতে শাসন শোষণ নির্যাতন এবং সেন্সরশিপ বৃদ্ধির অনেক প্রমাণ মিলেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন, নিষ্পেষণ এবং সেখান থেকে প্রাণভয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে মানবেতর জীবনধারণে থাকার বিষয়টি মানুষের স্বাধীনতা হরণের উজ্জ্বলতম দৃষ্টান্ত, বলা হয়েছে ফ্রিডম হাউসের রিপোর্টে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশ মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতনকে বলছেন জাতিগত নিধন বা পরিচ্ছন্ন অভিযান। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের অপসারণের পর দেশটির ভবিষ্যৎ নিয়ে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন, কিন্তু ফ্রিডম হাউসের মতে এখানেও সমস্যা রয়েছে। গণতান্ত্রিক উপায়ে তাকে সরানো হয়নি। আর্চ প্রুডিংটন যেমনটি বলছিলেন,
Zimbabwe declined in our scores for 2017, but this was largely due to the fact that
তিনি বলছিলেন, 2017 সালে জিম্বাবুয়ে আমাদের গবেষণায় স্বাধীনতার সূচকে নিম্নগামী একটি দেশ ছিল। প্রেসিডেন্ট মুগাবেকে অগণতান্ত্রিক উপায়ে সরানো হয়েছে আর তার মধ্যে দিয়ে দেশটিকে স্থিতিশীল করবার জন্যে পরের বছর যে গণতান্ত্রিক নির্বাচন দেওয়া হয়েছে সেটি যেন ঠিকমতো করা হয়, সেই প্রতিশ্রুতি যেন রাখা হয়, সে আশা আমরা পোষণ করছি। দক্ষিণ এবং মধ্য আমেরিকায় গণতান্ত্রিক চর্চা বেড়েছে, মানুষের স্বাধীনতার সূচকও ইতিবাচক। উদাহরণস্বরূপ বলা যায় মেক্সিকোর কথা। সেখানে এবছর একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সকলেই আশা করছেন, যেমনটি বলছিলেন আর্চ পুডিংটন। তিনি বলছিলেন, ওই নির্বাচনে একজন নেতা আছেন যিনি অত্যন্ত জনপ্রিয় আর তার বিজয় নির্ভর করছে মেক্সিকোর নীতিমালার কতটা পরিবর্তন হয় তার ওপর। ইরাক এবং আফগানিস্তান এখনও যুদ্ধ অবস্থায় রয়েছে। ফ্রিডম হাউসের গবেষণার ফল অনুযায়ী এবছর ওই দুটি দেশেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। অবস্থা ও ফলাফলের উপর নির্ভর করছে সেখানে গণতন্ত্র এবং নাগরিক অধিকার কতটা প্রতিষ্ঠিত হয় তা এবং জনগণের সরকার কতটা জননন্দিত হয়। চীন এবং উত্তর কোরিয়ার অবস্থা বোঝা খানিকটা কঠিন হলেও পাশের দেশ দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানে পরিষ্কার গণতান্ত্রিক এবং রাজনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে। দুটি দেশই গণতান্ত্রিকভাবে নির্বাচিত, এমন কথা বললেন পুডিংটন।
Democratically elected governments that are willing to push through political reforms is something that's
তিনি বলছিলেন, দুটি দেশেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, দেশ দুটিতে এখন রাজনৈতিক সংস্কারের নানা প্রয়াসও চলছে, এগুলো সবই ইতিবাচক দিক। ফ্রিডম হাউসের রিপোর্ট অনুযায়ী রাশিয়া এবং এশিয়ায় চীন, ল্যাটিন আমেরিকায় নিকারাগুয়া, ভেনেজুয়েলা, মধ্যপ্রাচ্যে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, আফ্রিকা, জিম্বাবুয়ে, এইসব দেশগুলোর কারণে মানুষের বৈশ্বিক স্বাধীনতা সূচক ক্রমেই নিম্নগামী হচ্ছে। 2017 সালের অবস্থা নিয়ে 195 দেশের ওপর গবেষণা করে ফ্রিডম হাউসের রিপোর্টে বলা হয়েছে 88 দেশের অবস্থা ফ্রি বা মুক্ত, 58 আংশিক মুক্ত এবং 48 নট ফ্রি বা মুক্ত নয়।
আজ মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হয়েছে দুদিন ব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক শিল্পপতি লক্ষ্মী মিত্তাল, রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল সহ জাতীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন শিল্পপতিরা। এবছরের সম্মেলনে মোট 8টি সহযোগী দেশ রয়েছে। সহযোগী দেশগুলির মধ্যে রয়েছে জাপান, জার্মান, ইতালি, ব্রিটেন, ফ্রান্স, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র। এছাড়াও শিল্প বাণিজ্য সম্মেলনে অংশ নিয়েছে 32টি দেশ। সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের সরকার সবসময় কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে বদ্ধপরিকর এবং বর্তমানে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে ওঠার কথা উল্লেখ করে উপস্থিত শিল্পপতিদের কাছে বিনিয়োগের আহ্বানও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণে তিনি বলেন, সম্মেলনের উদ্বোধনী মঞ্চে শিল্পপতি মুকেশ আম্বানি আশ্বাস দেন, ওয়েস্ট বেঙ্গলকে বেস্ট বেঙ্গল করতে তিনি অঙ্গীকারবদ্ধ। তার আশ্বাস, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রতিটি গ্রামে পৌঁছে যাবে জিওর পরিষেবা। বাংলার সরকারের প্রশংসা করে নারীর বিকাশের উন্নয়নে বর্তমান সরকারের কন্যাশ্রী প্রকল্পকে অভিবাদন জানান মুকেশ আম্বানি। শিল্পপতি লক্ষ্মী মিত্তাল বলেন, বাংলার উন্নয়ন সাফল্য তাকে সবসময় আলাদাভাবে ভাবায়। তিনি এখানে ফিরতে চান, এখানকার জন্য কিছু করতে চান, বিশ্বমানের কিছু বাংলার জন্য করার লক্ষ্যই তার লক্ষ্য। সম্মেলন চলবে আগামীকাল অর্থাৎ 17 জানুয়ারি পর্যন্ত এবং সেই সাথে দেখার বাংলার লক্ষ্মীর ভাণ্ডারে শেষ পর্যন্ত দেশীয় ও আন্তর্জাতিক স্তরের শিল্পপতিরা ঠিক কত পরিমাণ বিনিয়োগ করে পশ্চিমবঙ্গে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কলকাতায় দ্বিতীয় আরেকটি এয়ারপোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও জমি সংকটের কারণে তা নিয়ে চলছে নানা বিতর্ক। এ বিষয়ে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
কলকাতায় দ্বিতীয় একটি এয়ারপোর্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে AAI, কিন্তু সে বিষয়ে রয়েছে নানা ধরনের বিতর্ক। আর এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে। গৌতম গুপ্ত, আপনি কি আমাদেরকে বলবেন যে দ্বিতীয় একটি এয়ারপোর্ট নির্মাণ নিয়ে কেন বিতর্ক চলছে?
প্রথমত, দ্বিতীয় এয়ারপোর্টটি প্রয়োজন হবে 2030 সাল নাগাদ। মানে কলকাতা এয়ারপোর্টে যত যাত্রী সংখ্যা বাড়ছে, এই হার যদি বজায় থাকে। এখন প্রথমেই তো মানুষ দ্বিতীয় একটি এয়ারপোর্টের কথা ভাবে না, এইটিকেই সম্প্রসারণ করা, তার নানাভাবে কারিগরি উন্নয়ন করে বাড়তি চাহিদা মেটানোর চেষ্টা করে। কিন্তু তারও একটা সীমা আছে। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কলকাতাতেও দুটো রানওয়ে আছে। কলকাতা বিমানবন্দর কিন্তু অনেক পুরনো, আর 5-7 বছর বাদে এর 100 বছর পূর্ণ হবে। তখন ছোট্ট ছোট্ট বিমান ছিল, এই যে পাশাপাশি দুটো রানওয়ে, তখন ওই ছোট বিমান পাশাপাশি দুটো রানওয়ে একই সঙ্গে ব্যবহার করতে পারত। কিন্তু এখন বিমানগুলি বহরে অনেক বেড়ে গিয়েছে, কাজেই এখন আর দুই রানওয়ে দিয়ে একই সঙ্গে বিমান ওঠানামা বা দৌড় করতে পারবে না। এই জন্যই তৃতীয় একটি এয়ারপোর্ট অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। শুধু কলকাতায় নয়, এটা দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতে, সেসব জায়গায়ও জমি খোঁজা হচ্ছে দ্বিতীয় এয়ারপোর্ট তৈরির জন্য।
বর্তমান এয়ারপোর্টের ক্ষমতা কেন আর বাড়ানো যাচ্ছে না?
এক তো বললাম যে এখানে এই দুটো রানওয়ে যে একসঙ্গে যদি ব্যবহার করা যেত, তাহলেই রানওয়ে ক্ষমতা অনেক, বিমান ব্যবহারের ক্ষমতাটা অনেক বেড়ে যেত। কিন্তু তার ওই দরকার অন্তত 760 মিটার দুই রানওয়ের মধ্যে ব্যবধান। কিন্তু এখানে বাস্তবে ব্যবধান আছে 290 মিটারের মতো, কাজেই কোনো প্রশ্নই নেই।
এয়ারপোর্টের ক্ষমতা সম্প্রসারণের সময় তো কিছু সমস্যা এসেই যায়, সেসব সমস্যার সমাধানও রয়েছে। এই সমস্যা এবং সমাধান নিয়ে কি আপনার কিছু জানা আছে?
এখন কিভাবে কি করা যাবে, যেহেতু বিশেষত পশ্চিমবঙ্গে জমি পাওয়া একটা সমস্যা, আর একটা এয়ারপোর্ট মানে 1300 থেকে 1500 একর জমি, সেটা অনেক জমি। এবং সেটা অজপাড়াগাঁয় গিয়ে করলে হবে না, কলকাতার মোটামুটি 50-60 কিলোমিটার দূরত্বের মধ্যে হওয়া চাই। কেননা যাত্রীরা যে আসবেন গাড়িতে করে এয়ারপোর্টে, তাঁদেরও যদি বিমানযাত্রার সময়ের চেয়ে এই এয়ারপোর্টে যাতায়াতের সময়টাই বেশি হয়ে যায়, তাহলে তো বিমানের যাতায়াতের অনেকটা অর্থই হারিয়ে যায়। তা এখন কথা হচ্ছে যে কলকাতাতে সেই জন্যই নতুন এয়ারপোর্ট করাটা আরো কঠিন, এবং সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার যেটা করেছে, তারা বলছে দুর্গাপুরের কাছে অন্ডালে, যেটা কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, সেইখানে একটা ছোট এয়ারপোর্ট আছে, সম্প্রতি তৈরি হয়েছে, সেইটাকে কলকাতার জন্য দ্বিতীয় এয়ারপোর্ট হিসেবে ব্যবহার করা হোক। কিন্তু এই প্রস্তাব এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা AAI সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছে, বলেছে এত দূর হলে চলে না, কলকাতার কাছাকাছি হতে হবে।
রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের জন্যই বিমানবন্দর প্রয়োজন, আধুনিক বিমানবন্দর প্রয়োজন, সেক্ষেত্রে সরকার কেন জমির ব্যবস্থা করতে পারছে না?
জমি মানে এখানে জমি একটা অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার, বিশেষ করে টাটাদের ন্যানো গাড়ির কারখানা নিয়ে সিঙ্গুরে ওই ধুন্ধুমার কাণ্ডের পর অলমোস্ট একটা সরকারই পড়ে গেল ওই বিতর্ক নিয়ে। তারপর সেই সরকারি, সেই তখন বিরোধী দলের আন্দোলনের মুখ ছিলেন যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজ ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী, তার পক্ষে প্রথমত খালি জমি কাছাকাছি নেই, এখন লোকজনকে উচ্ছেদ করে করতে গেলে তাহলে তার সরকারই হয়তো উচ্ছেদ হয়ে যাবে, রাজনৈতিক এরকম একটা ভীতি থাকতেই পারে। তাহলে বিকল্প জায়গা অন্ডালটা ওদের মনে হচ্ছে, আচ্ছা অন্ডালে করলে তো আর এইসব ঝামেলা হয় না, কিন্তু অন্ডাল দূরত্বের জন্য সেটাকে মেনে নেওয়া যাচ্ছে না। একটা আমি বলি, যখন এই যে খোঁজাখুঁজি হচ্ছে সেখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে যে কল্যাণী বা এরকম কোন জায়গায় যেখানে দ্বিতীয় মহাযুদ্ধের সময় রাতারাতি অনেকগুলি এয়ারপোর্ট তৈরি হয়েছিল, সেই সব জায়গায় এরকম মালদাতে আছে, বালুরঘাটে আছে, কোচবিহারে আছে ইত্যাদি, এরকম কোন এয়ারপোর্টকে এইটা প্রয়োজনের উপযোগী মাপে যদি করা যায় তাহলে সেটা হয় কিনা, এটা একটা চিন্তা। এখানে কল্যাণী একটা বড় বিবেচনার বিষয়। এই যে কল্যাণী আজকে যে শহরটি তৈরি হয়েছে ডক্টর বিধান রায়ের আমলে, শোনা যায় সেইখানে একসময় রানওয়ে বা এয়ারপোর্টের জন্য অধিকৃত জমি ছিল। আর আর দ্বিতীয় একটি বিকল্প হচ্ছে, ঘটনাচক্রে দেখা গেছে ডেনমার্কের এয়ারপোর্টের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে, বয়সের সঙ্গে কলকাতার এয়ারপোর্টের একটা সাদৃশ্য আছে। সেখানেও যতটা বড় রানওয়ে এয়ারপোর্ট, এখানেও মোটামুটি সেই রকমই। কাজী তারা কিন্তু অনেক বেশি সংখ্যক বিমান ওঠানামা করে ওই সীমাবদ্ধতার মধ্যেই। আগামীকাল একটি ডাচ প্রতিনিধি দল কলকাতা বিমানবন্দরে আসছেন, তারা দেখবেন যে এখানে যে সময়ের ব্যবধানে বিমান ওঠানামা করে সেই সময়টাকে আরেকটু কমালেই আরো বেশি বিমান ওঠানামা করা সম্ভব, সেটা কোপেনহেগেন এয়ারপোর্টে যদি সম্ভব হয় কলকাতায় কেন হবে না, এই নিয়ে ওরা আলোচনা করছেন, কথা বলছেন, তারপর যদি মনে হয় এটা সম্ভব তাহলে ওরা সেই সৎ পরামর্শ দিয়ে যাবেন।
অন্ডালের এয়ারপোর্টটি কাজে লাগানোর যে প্রস্তাব রাজ্য দিয়েছে তা কি কেবল দূরত্বের কারণেই বিমান অথরিটি মানছে না, নাকি অন্য কোনো কারণও রয়েছে?
এটাই খুব বড় কথা, কেননা মূলত তো যাত্রীরা আসা যাওয়া করবেন কলকাতার জন্যই, বড় জোর কলকাতার 10-20 কিলোমিটার এদিক ওদিকে, কারণ অন্ডালের কাছাকাছি কি আছে, আসানসোল আছে আর দুর্গাপুর ইস্পাতনগরী আছে, সেখান থেকে রোজ এত যাত্রী হতে পারে না যে তারা ওইখানে বিমান থেকে এসে নামবেন বা ওখান থেকে বিমানে উঠবেন, মূল ভিড়টা সেটা কলকাতারই, তাই তাদের পক্ষে তারপর আবার 2.5 ঘন্টা লেগে যাবে কলকাতায় পৌঁছতে, দিল্লি থেকে কলকাতায় উড়ে আসতে ওরকম 2.5 ঘন্টার মধ্যে 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়, আবার যদি সেখানে নেবে গন্তব্যে পৌঁছতেও ওই সময় লাগে, সেটা তো লোকের পক্ষে পছন্দের হবে না।
বাস্তবতা কি, আপনি কি মনে করেন যে আসলেই জমি দেওয়ার মতো পর্যাপ্ত জমি রয়েছে কলকাতার কাছাকাছি?
না না, কলকাতার কাছাকাছি আপনার হয় কৃষি জমি, যেমন 224 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, এখানে সবই উর্বর জমি, কাজে সেখানে দিতে গেলে চাষের জমি যাবে এবং বসতি জমি, লোকে বসবাস করে, কেন পশ্চিমবঙ্গ রাজ্যটা এমন যেখানে প্রতি ইঞ্চি জমির ওপর চাপ, মানুষের চাপ, ফসলের চাষ চাপ ইত্যাদি, কাজে এটা যদি পুরুলিয়ায় হতো, বাঁকুড়ায় হতো, সেখানে হয়তো অনেক শুকনো জমি পাওয়া সম্ভব, কিন্তু সে দুটোই তো বাঁকুড়া পুরুলিয়া তো কলকাতা থেকে ঢের দূরে, কাজে জমি অধিগ্রহণ করা মানেই একটা রাজনৈতিক বিস্ফোরণের আশঙ্কা।
পশ্চিমবঙ্গে যেসব বিশেষজ্ঞরা রয়েছেন অথবা কলকাতার বিমান অথরিটি কি বলছে বিষয়ে?
তারা এআই বারবার রাজ্য সরকারকে বলছে, দেখো তোমরা দেখো, ভালো করে খুঁজে দেখো কোথায় কি করা যায়, এবং এই ভাবনা থেকেই কিন্তু কল্যাণীতে করা যায় কিনা এরকম একটা বিবেচনা হচ্ছে, যে অর্থাৎ ওখানে তো অনেকটা জমি নেওয়াই আছে, একসময় তো রানওয়ে ছিল, এখন ওই 120 থেকে 150 একর, এই 1,500 থেকে 1,200 একর জমি আছে কিনা সেটা মাপজোকের ব্যাপার, কিন্তু প্রাথমিকভাবে একটা জমি আছে, এটা সত্যি কথা। এখন এয়ারপোর্টের পক্ষে সেটা উপযুক্ত হবে কিনা বা অল্প স্বল্প অধিগ্রহণ করে সেই ঘাটতিটা মিটিয়ে দেওয়া যায় কিনা সেটা তো দেখতে হবে।
পশ্চিমবঙ্গের অন্য রাজনৈতিক দলগুলো কি বলছে, তারা কি একই ভোটের অঙ্কের হিসেবে?
এই ব্যাপারে এখনো কোনো কেউ মন্তব্য করেনি, কেননা দেখুন এয়ারপোর্টটা দরকার হচ্ছে 2030 সালে, এখানে রাজনৈতিক দলগুলো তখনই সক্রিয় হয়ে উঠবে যদি জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয় মানুষের স্বার্থে ঘা পড়ে, নইলে ওটা গভর্নমেন্টের মাথা ব্যথা, গভর্নমেন্ট বুঝবে, এইটাই মনোভাব।
সাধারণ মানুষ কি বলছে পশ্চিমবঙ্গের?
সাধারণ মানুষ নিশ্চয়ই চায় যে আরেকটা হোক, বুঝতে তো দমদম বিমানবন্দর, এখন যেটা কলকাতার 100 বছরের বিমানবন্দর, সেটা হচ্ছে শহরের উত্তর প্রান্তে, বরং সামঞ্জস্যের খাতিরে দ্বিতীয় একটি এয়ারপোর্ট হলে সেটা বরং দক্ষিণ দিকে হলে সুবিধে হয়, কিন্তু দক্ষিণ দিকে তো খুবই চাপ জমির ওপর, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুটোতেই খুব চাপ।
ভারতের অন্য রাজ্যগুলোতে বিমান অথরিটি জমি চেয়েছে, সেসব রাজ্যগুলো এরই মধ্যে রাজি হয়েছে, সেসব রাজ্য নিশ্চয়ই জমির চাপ রয়েছে, তারা পারলে পশ্চিমবঙ্গ কেন পারছে না?
তারা পারছে না, পশ্চিমবঙ্গে চাপটা আরো অনেক বেশি, বোম্বে জমি চিহ্নিত করেছে, চেন্নাই চিহ্নিত করেছে, চেন্নাইতে তুলনায় চাপটা কম, দিল্লি করেছে, দিল্লিতে খুব শিগগিরই হবে, দিল্লি তো তুলনায় কিছুটা ঊষর জায়গা, মুম্বাইতে কি করে করেছে, ওখানে তো একটা একটা দ্বীপের মতো ব্যাপার আছে, সেখানে হয়তো চাষবাসের এটা নেই, কিন্তু ওখানে চিহ্নিত করা গেছে এবং সেখানে কাজ 2-1 বছরের মধ্যে শুরু হয়ে যাবে। সবারই প্রয়োজন 2030 নাগাদ, কাজে সময় আছে, কিন্তু একটা এয়ারপোর্ট তৈরি করতেও ঢের সময় লাগে।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল আমাদের কলিং শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি ও রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি। আপনারা প্রশ্ন করুন এবং মন্তব্য করুন। হোয়াইট হাউস এবং কংগ্রেসে রিপাবলিকান দলের কর্তৃত্ব থাকার কারণে তারা আশা করেছিল 2017 সালে আইন প্রণয়নের ক্ষেত্রে ঐতিহাসিক সুযোগ গ্রহণ করতে পারবে, কিন্তু সেনেটে খুব সামান্য ব্যবধানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রতিটি ক্ষেত্রে বেশ বেগ পেতে হয়েছে। ভয়েস অফ আমেরিকার কংগ্রেশনাল রিপোর্টার ক্যাথরিন জিপসনের রিপোর্টটি বিস্তারিত শোনাচ্ছেন সেলিম হোসেন এবং শাহাদাত হোসেন সবুজ।
বছর শেষের ঘণ্টা বেজেছে, 10 মাস আগে গুরুত্বপূর্ণ ট্যাক্স বিলটি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, সেটিও পাশ হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলছেন,
We will provide massive tax relief for the middle class.
আমরা মধ্যবিত্তের জন্য বড় পরিমাণে কর কমাবো, আমেরিকার ব্যবসা প্রতিষ্ঠান ও তার কর্মীদের জন্য সমান অধিকার অবশ্যই প্রতিষ্ঠা করা হবে।
জনসাধারণের ব্যাপক সমালোচনার মুখেও দলের আইন প্রণেতাদের ভোটে কর বিল পাশ হয়। কংগ্রেসে বিল পাশের এই প্রথম বিজয়ের মুহূর্তে রিপাবলিকানদের বিচারিক নিয়োগেও ব্যস্ত থাকতে হয়েছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের মলি রেডলসন বলছিলেন,
the judiciary, then Republicans took great advantage of having control of, in that case, the Senate and the White House.
On this vote, the ayes are 48, the nays are 52.
এমন একজন ব্যক্তি যে রিপাবলিকান দলের চেয়ে বিচার বিভাগের গুরুত্বটাই প্রধান, তার কাছেই রয়েছে সেনেট এবং হোয়াইট হাউস নিয়ন্ত্রণের বড় সুযোগ।
ডেমোক্রেটদের বাঁধা ভাঙতে সেনেটে ভোট পদ্ধতির নিয়ম পরিবর্তনের জন্য সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নীল গোরসাচকে তাদের মনোনয়ন দিয়েছে। রিপাবলিকান সেনেটর মিচ ম্যাককনেল বলছেন,
We need to restore the norms and traditions of the Senate and get past this unprecedented partisan filibuster.
নজিরবিহীন পক্ষপাতদুষ্ট এই দস্যুতা থেকে রক্ষা করে সেনেটের নিয়ম ঐতিহ্যকে ফিরিয়ে আনা দরকার।
ডেমোক্রেটরা বলছেন এই নজিরবিহীন কর্মকাণ্ড থেকে উত্তরণের কোনো উপায় ছিল না। ডেমোক্রেট সেনেটর চাক শুমার বলেছেন,
When history weighs what happened, the responsibility for changing the rules will fall on the Republicans and Leader McConnell's shoulders. No one forced them to act. They acted with free will.
ইতিহাস যখন বিচার করবে কি হয়েছিল, তখন আইন পরিবর্তনের সমস্ত দায় দায়িত্ব রিপাবলিকানদের উপরই বর্তাবে। নেতা ম্যাককনেলের কাঁধে সেটা পড়বে। এসব কাজের জন্য কেউ তাদের জোর করেনি, নিজেরাই স্বপ্রণোদিত হয়ে এসব করেছে।
সেনেটর ম্যাককেইন বলেছেন, হেলথ কেয়ার নিয়েই পুরো বছরটা পার করতে হয়েছে। ওবামা স্বাক্ষরিত হেলথ কেয়ার বিল পরিবর্তন করতে রিপাবলিকানরা চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, আবারও চেয়েছে, ব্যর্থ হয়েছে বারবারই।
সেনেটর বিল ক্যাসিডি বললেন, আমাদের যথেষ্ট ভোট নেই।
বেসবল মাঠে গোলাগুলির ঘটনার পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হাউস মেজরিটি হুইপ স্টিভ স্কালিশ মারাত্মক আহত হবার পর শুধুমাত্র মুহূর্তের জন্য যেন কংগ্রেসে দলাদলি বন্ধ হয়েছিল। একজন কংগ্রেসম্যান মন্তব্য করেছেন, এই দলাদলি এখনো চলছে।
কংগ্রেসম্যান চাক ফ্লাইন্সম্যান বলছেন,
It was very loud. I noticed there was blood on the floor of the dugout. People were bleeding, some people were hit. Thank God he just decided not to shoot me. I just guess I was just lucky.
অনেক জোরে শব্দ হয়েছিল, লোকজন রক্তাক্ত অবস্থায় পড়েছিল, অনেকে আঘাত পেয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, সে আমাকে গুলি করেনি। আমার মনে হয় আমি ভাগ্যবান।
বেসবল মাঠের সেই দুর্ঘটনার পর সবার দৃষ্টি নিবদ্ধ হয় জেমস কোমির সাক্ষ্য গ্রহণের উপর। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় রাশিয়ার সাথে যোগসাজশের তদন্তে জুন মাসে কংগ্রেসে বছরের সবচেয়ে বড় শুনানি হয় এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকে নিয়ে।
জেমস কোমি বলছিলেন,
I was fired because of the decisions I had made during the election year.
আমি বরখাস্ত হয়েছিলাম কারণ রাশিয়া নিয়ে তদন্ত করছিলাম, যা তার উপর যে কোনো ভাবেই হোক চাপ সৃষ্টি করছিল।
বছর শেষ হতে থাকার সাথে সাথে উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকে, সেই সাথে চলমান তদন্তের কারণে সব কিছু উপেক্ষা করে সবার দৃষ্টি ছিল ক্যাপিটল হিলের দিকে।
ব্রুকিংস ইনস্টিটিউশনের মনি রেলন্ট বলছেন,
Some victories for Republicans, but a lot of wasted opportunities as well.
রিপাবলিকানরা কিছু জয় পেয়েছে, কিন্তু একই সাথে তারা অনেক সুযোগও হারিয়েছে।
হাউস স্পিকার পল রায়ান অবশ্য এখনো অনেক সুযোগ সামনে আশা করছেন।
And so next year is going to be the year where we work on people.
পল রায়ান বলছিলেন, আগামী বছর হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য কাজ করার বছর। এই নতুন বছরে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মধ্য দিয়ে দুটি দলের গত বছরের কর্মকাণ্ডের একটা প্রতিফলন দেখা যাবে।
আর এখন শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম এভরিডে গ্রামারে। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, তুমি তো জানো যে আমরা মূলত ইংরেজি গ্রামারের যে সমস্ত দিক আমাদের জন্য খুব কনফিউজিং মনে হয় সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেটা তো তুমি জানোই।
হ্যাঁ, তাই তো। গত সপ্তাহে আপনি বলেছিলেন আই এবং মি প্রসঙ্গে, সেটাও কিন্তু বেশ কনফিউজিং ছিল।
হ্যাঁ, এবং আজ আমরা এই এভরিডে গ্রামারে গ্রামারেরই আরেকটি কনফিউজিং দিক তুলে ধরব।
আচ্ছা, কোনটা সেটা?
will এবং going to future tense এর ব্যবহার সম্পর্কে।
আচ্ছা,
তাহলে শোনা যাক লুসিয়া এবং কাভের এই সংলাপ।
জি, নিশ্চয়ই।
হ্যালো।
হাই লুসিয়া, আই জাস্ট ওয়ান্ট টু লেট ইউ নো উই উইল গো টু ডিনার এট 8।
কাভে, ইউ মিন উই আর গোইং টু গো টু ডিনার এট 8?
রাইট, দ্যাটস হোয়াট আই সেড।
এখানে তো কাভে যখন বলল যে আই ওয়ানা লেট ইউ নো দ্যাট উই উইল গো টু ডিনার এট 8, তখন লুসিয়া তাকে সংশোধন করে দিয়ে বলল, ইউ মিন উই আর গোয়িং টু গো টু ডিনার অ্যাট এইট।
হ্যাঁ ঠিক তাই।
হ্যাঁ কিন্তু গোয়িং টু গো সেটা আবার কি রকম?
আচ্ছা, গোয়িং টু ব্যবহার করা হয়েছে ফিউচার টেন্স বোঝাতে, আর দ্বিতীয় গো হচ্ছে আসলে বাক্যের মূল ভার্ব।
আচ্ছা, কিন্তু মানে উইলও তো ফিউচার টেন্স বোঝাতে ব্যবহার করা হয়, তাহলে ভুলটা ঠিক কোথায় সেটা ঠিক বুঝতে পারছি না।
আচ্ছা তাহলে শোনা যাক এই ব্যাখ্যা।
I think you're getting your future tenses mixed up. Let me explain.
Will.
Will expresses a desire or agreement to do something, or a sudden decision.
I will help you with your homework. I will get the phone.
এখানে মনে হচ্ছে দু রকম ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে, তবে ব্যাপারটা এখনো আমার কাছে বেশ পরিষ্কার নয়।
ঠিক বলেছো, দু ধরনের ফিউচার টেন্স নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। লুসিয়া বুঝিয়ে বলছে যে উইল ব্যবহার করা হয় ভবিষ্যতে কোনো কিছু করার ইচ্ছে প্রকাশ করার জন্যে, কিংবা সম্মতি অথবা সংকল্প এরকম ক্ষেত্রে, যেমন আই উইল হেল্প ইউ উইথ ইওর হোমওয়ার্ক। লক্ষ্য করো এখানে যেন একটা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে।
হ্যাঁ এটা বুঝলাম, আর বি গোয়িং টু?
আচ্ছা, এই বি গোয়িং টু বোঝানোর আগে এই বি গোয়িং টু বি মানেটা কি বলতো?
আমার কাছে তো মনে হচ্ছে বি বোধহয় ভার্ব টু বি।
একদম ঠিক বলেছো সাবরিনা, এই ভার্ব টু বি হচ্ছে এর কতগুলো এক্সাম্পল বলা যেতে পারে, যেমন তুমি হয়তো জানো অ্যাম, ইজ, আর, ওয়াজ, where, এবং কখনো কখনো বিও হতে পারে ফিউচার টেন্সে।
আচ্ছা, তার মানে am going to, is going to, are going to, was going to, were going to, তাই তো?
চমৎকার বলেছ। তবে ফিউচার অর্থে গোয়িং টু বোঝাতে সাধারণত প্রেজেন্ট টেন্স এবং ভার্ব টু বি ব্যবহার করা হয়। এবার তাহলে শোনা যাক be going to ব্যবহার।
be going to,
you use be going to when you already have a plan to do something.
I am going to study grammar more often.
Exactly.
I was afraid I was going to mess that one up.
Now you're speaking like a real American.
তার মানে হচ্ছে ভবিষ্যতে যদি কোনো পরিকল্পনার কথা বলা হয় তাহলে এই গোয়িং টু ব্যবহার করা হয়।
হ্যাঁ, যেমন কাভের বাক্যটা লক্ষ্য করো, কাভে বলল আই এম গোয়িং টু স্টাডি গ্রামার মোর অফটেন, এবং আরও বলল আই ওয়াজ অ্যাফ্রেইড আই ওয়াজ গোনা মিস দ্যাট আপ।
কিন্তু এই দ্বিতীয় বাক্যে কাভে গোনা কেন ব্যবহার করলো?
আচ্ছা, গোয়িং টুর সংক্ষিপ্ত ফর্ম আমেরিকান ইংলিশে গনা, তবে এটা একদমই কথ্য ব্যবহার বলতে পারো। আরও একটা কথা সাবরিনা।
কি কথা?
আসলে কোনো রকম ভবিষ্যৎবাণী করার সময় এই বি গোয়িং টু এবং উইল দুটোই ব্যবহার করা যায়,
তাই নাকি?
হ্যাঁ, শোনোই না এই ব্যাখ্যা।
Remember, when you want to make a prediction about the future, you can use will or be going to. The meaning is the same.
I will be famous someday. Or, I am going to be famous someday.
হ্যাঁ, এবার বুঝতে পারছি। এখানে লুসিয়া বলছে, I will be famous someday. আবার সে একথাও বলছে যে আই এম গোয়িং টু বি ফেমাস সামডে।
তার মানে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে উইল এবং গোয়িং টু এ দুটো ভিন্ন অর্থে ব্যবহার করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে অভিন্ন অর্থেও ব্যবহার করা হয়।
হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি।
আজকের এই অনুষ্ঠান থেকে ওঠার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন ভয়েস অফ আমেরিকা বাংলার ওয়েব পেজে, এবং সেই সঙ্গে ভয়েস অফ আমেরিকা বাংলার ফেসবুক ফ্যান পেজেও।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের ঠিকানা। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com এবং আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla।
জানাতে ভুলবেন না জানো, আমাদের ইংরেজি শেখার এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আজকের এই অনুষ্ঠান থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশ পালিয়ে গিয়েছিলেন যে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিম সামরিক বাহিনীর নৃশংস অভিযানের হাত থেকে প্রাণ বাঁচাতে, সেই তাঁদেরই প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ঐক্যমত্য সম্পন্ন হয়েছে। বাংলাদেশ আজ মঙ্গলবার এই মর্মে বিবৃতি জারি করেছে, বলেছে প্রত্যাবাসন শুরু হবে আসছে সপ্তাহ থেকে, লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আসছে দুবছরের ভেতরে কাজটা সম্পূর্ণ করতে হবে। ঢাকার প্রকাশ করা বয়ানে বলা হচ্ছে পরিবারভিত্তিক গোষ্ঠী এবং অনাথ শিশু সন্তান, অনাকাঙ্ক্ষিত সম্পর্কের ফলোদয় প্রসূত সন্তান যারা কিনা বলাৎকারের শিকার, তাদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রযোজ্য হবে। এভাবে বাংলাদেশে 5টি ট্রানজিট ক্যাম্প গড়া হবে, যেখান থেকে শরণার্থীদেরকে মিয়ানমারে রাখাইন প্রদেশে স্থানান্তরিত করা হবে। মিয়ানমারে পোড়ামাটি অভিযানের তাড়া খেয়ে প্রায় 6.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন, এখন ওই তাঁদেরই প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তর কোরিয়া যাতে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিহার করে সে বাবদে তার উপর চাপ প্রয়োগ কল্পে ভ্যানকুভারে একটা সম্মেলন হচ্ছে, যার উদ্যোক্তা হল ক্যানাডা এবং যুক্তরাষ্ট্র। সম্মেলনে প্রায় 20টি দেশ থেকে কর্তা ব্যক্তিদের স্বাগত জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। উত্তর কোরিয়া যাতে বিধিবিধান এড়িয়ে যেতে না পারে এবং জাতিসংঘ নির্ধারিত পন্থাদি পাশ কাটিয়ে না যায়, সেই মতো বিধিনিষেধ আরোপ বিষয়ে এতে আলোকপাত করা হচ্ছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের নীতি পরিকল্পনা বিভাগের পরিচালক ব্রায়ান হুক সম্মেলনের আগে বলেন, অংশগ্রহণকারী নেতৃবর্গ এটা দেখাতে চাইবেন যে সংকট নিষ্পত্তির স্বার্থে কূটনৈতিক পথ অনুসরণ করা যেতে পারে। আর এক কর্তা ব্যক্তি বলেন, সামরিক বিকল্প নিয়ে কোনো কথাবার্তা এতে হবে না। নিরপেক্ষ নজরদারি সংস্থা ফ্রিডম হাউস প্রকাশিত নতুন সমীক্ষা রিপোর্টে বলা হচ্ছে, নির্বাচনী সংহতি এবং সংবাদ স্বাধীনতার মতো গণতান্ত্রিক নীতি আদর্শ বৈশ্বিক পর্যায়ে এই নিয়ে পরপর 12 বছরের মতো কমজোর হতে দেখা গিয়েছে। বলা হচ্ছে 2017-র ক্ষেত্রে এখন অধিকতর সংখ্যক দেশে স্বাধীনতা খর্ব হতে দেখা গিয়েছে উন্নীত হওয়ার সঙ্গে তুলনামূলক মূল্যায়নে, বলেছেন ফ্রিডম হাউসের গণতন্ত্র মূল্যায়ন বিভাগের বিশিষ্ট গবেষক আর্চ পাডিংটন। 2017-র বর্ষপঞ্জির নিরিখে 195 দেশের তথ্য উপাত্ত বিশ্লেষণে 88 দেশের ক্ষেত্রে এ স্বাধীনতা অবাধ, 58 দেশের ক্ষেত্রে আংশিক অবাধ এবং 49 দেশে তা অবাধ নয় বলে দেখা দিয়েছে। কোসোভোর বিশিষ্ট সার্ব রাজনীতিবিদ অলিভার আইভানোভিচ গুলির আঘাতে নিহত হয়েছেন আজ মঙ্গলবার উত্তরাঞ্চলীয় শহর মিত্রোভিচায় তাঁর দলীয় কার্যালয়ের বাইরে। এতে করে ওই অঞ্চলে জাতিগোষ্ঠীগত যে উত্তেজনা চলছিল সেটা এখন আরও বেড়ে গেল এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় কোসোভো আর সার্বিয়ার মধ্যে সংলাপ মঙ্গলবার আবার শুরু হবার যে কথা ছিল সেটা এখন বন্ধ হয়ে গেল।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.